বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 10 ফেব্রুয়ারি, 27 মাঘ এবং ফার্সি 21 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় সন্ধে 5:53। আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজ, আর সৌদি আরবে 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টজ। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.ir/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের সঙ্গে আমেরিকা জড়িত বলে মার্কিন সাংবাদিক শিমুর হার্শের মন্তব্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশে আসন্ন রমজানকে ঘিরে আবারও নিত্য পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ইরানের ইসলামী বিপ্লবের বিজয়বার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা আলোকোজ্জ্বল 10 প্রভাত। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরান বিরোধী ষড়যন্ত্রের জন্য আমেরিকা বহু গবেষণা কেন্দ্রকে কাজে লাগিয়েছে কিন্তু লাভ হয়নি, আয়াতুল্লাহ খাতামির মন্তব্য। ভয়াবহ ভূমিকম্পে সিরিয়া ও তুরস্কে মৃতের সংখ্যা 22,000 ছাড়িয়ে গেছে। সিরিয়ায় আরও ত্রাণ বাকি বিমান পাঠানো ইরান। আওয়ামী লীগ কর্মসূচি দিয়ে জনগণকে আকৃষ্ট করতে ব্যর্থ হচ্ছে, বিএনপির মন্তব্য শান্তি সমাবেশ অব্যাহত রাখবে আওয়ামী লীগ। এবং 2018 সালে বিজেপি ভাওতা দিয়ে ভোট নিয়েছে, এবার যোগ্য জবাব দেওয়ার সময় এসেছে, তৃণমূল কংগ্রেসের হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ সাইয়েদ আহমদ খাতামি বলেছেন, ইসলামী বিপ্লবের পর আমেরিকা ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য বহু গবেষণা কেন্দ্রকে কাজে লাগিয়েছে কিন্তু আল্লাহর রহমতে সব ষড়যন্ত্রই ব্যর্থ হয়ে গেছে। তিনি আজ তেহরানের জুমার নামাজের খুতবায় ইসলামী বিপ্লব বিজয়ের বার্ষিকীর প্রতি ইঙ্গিত করে বলেন, আল্লাহর ইচ্ছায় ইরানে রাজতন্ত্রের পতন ঘটেছে। ইসলামী বিপ্লবের আগে ইরানে যারা ক্ষমতায় ছিলেন তারা স্বাধীনতা ও ধর্মের বিরোধী ছিলেন, তাদের কর্মসূচি ছিল স্বাধীনতা ও ধর্মের বিরোধিতা করা। আয়াতুল্লাহ খাতামি বলেন, রাজতন্ত্রের পতনের পর ইসলামী বিপ্লবী ইরানের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছে বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তি, কিন্তু গত 44 বছর ধরেই তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ করতে সক্ষম হয়েছে বিপ্লবী ইরান। আগামীকাল ইরানে ইসলামী বিপ্লবের 45তম বিজয় দিবস উদযাপিত হবে। এ উপলক্ষে তিনি সবাইকে আগামীকালের বিজয় শোভাযাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিজয়ের শোভাযাত্রায় অংশগ্রহণ করা মানে একটি ভালো কাজে শরিক হওয়া। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাকিনী বা IRGC-র মুখপাত্র রামাজান শরীফ বলেছেন, ইহুদিবাদীদেরকে কষ্টদায়ক জবাব দেওয়া হয়েছে। রাশিয়ার বার্তা সংস্থা স্পুতনিককে দেয়া এক সাক্ষাৎকারে তিনি গতকাল একথা বলেন। তিনি আরও বলেছেন, ইরানে ইসরায়েলি হামলা ব্যর্থ হয়েছে, এরই মধ্যে তারা কষ্টদায়ক জবাব পেয়েছে, খুব শিগগিরই তাদের আচরণে তা সুস্পষ্ট হয়ে উঠবে। তবে এ বিষয়ে আর ব্যাখ্যা দেননি আইআরজিসির মুখপাত্র। আইআরজিসির এই মুখপাত্র আরো বলেন, জাতীয় স্বার্থ ও জননিরাপত্তা রক্ষায় ইরান দৃঢ় প্রতিজ্ঞ এবং এক্ষেত্রে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাকিনি বা আইআরজিসির মুখপাত্র কয়েকদিন আগে ইসরায়েলকে উপযুক্ত জবাব দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। ইয়েমেনের আল মাসিরা টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ইরানের ইস্পাহানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে ব্যর্থ ড্রোন হামলার সঙ্গে জড়িতরা উপযুক্ত জবাব পাবে এবং তারা অনুশোচনা করতে বাধ্য হবে। তুরস্ক এবং সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প মৃতের সংখ্যা পর্যন্ত 22,000 ছাড়িয়ে গেছে। গত সোমবার ভোর রাতে এই ভূমিকম্প আঘাত হানে এবং এর মধ্যে প্রায় 4 দিন পার হয়। ধ্বংসস্তূপের নিচে চাপা কিংবা আটকা পড়া লোকজনের জীবিত থাকার সম্ভাবনা একেবারেই ক্ষীণ হয়ে গেছে। গতকাল প্রথমবারের মতো জাতিসংঘের বিশেষ ত্রাণ বহর সিরিয়ায় প্রবেশ করেছে। জাতিসংঘে নিযুক্ত সিরিয়া বিষয়ক বিশেষ দূত জিয়ার পেডারসন বলেছেন, সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার যেখানে উদ্ধার এবং ত্রাণ বিতরণ প্রয়োজন, কোন রকম রাজনৈতিক বাদ বিচার না করে তা করা হবে। তিনি বলেন, সিরিয়ায় উদ্ধার এবং ত্রাণ তৎপরতা দ্রুত, সরাসরি এবং সবচেয়ে বেশি কার্যকর উপায়ে করা জরুরি। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার উপর আমেরিকা এবং তার পশ্চিমা মিত্রদের নিষেধাজ্ঞা থাকার কারণে ভূমিকম্পে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হওয়ার পরও সেখানে বিশ্বের তেমন কোনো দেশ ত্রাণ ও উদ্ধারকারী দল পাঠায়নি। এ অবস্থায় সিরিয়া সরকার জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সামগ্রী বহনকারী ষষ্ঠ বিমান আজ লাতাকিয়া বিমানবন্দরে পৌঁছেছে। লাতাকিয়ায় অবস্থিত ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান আলিরেজা ফাদাবি সেখানে ইরানের ত্রাণবাহী বিমান অবতরণের সত্যতা নিশ্চিত করে বলেছেন, লাতাকিয়ায় এ নিয়ে ইরানের 2টি ত্রাণবাহী বিমান অবতরণ করেছে। উত্তর পশ্চিমাঞ্চলে ক্ষতিগ্রস্তদের কাছে সাহায্য পৌঁছাতে সুবিধা হবে বলে বিমানটি সেখানে পাঠানো হয়েছে। এই বিমানে 19 টন ত্রাণ সামগ্রী রয়েছে। লাতাকিয়ার বাইরে দামেস্ক এবং আলেপ্পোতে ইরানের 2টি করে ত্রাণবাহী বিমান পৌঁছেছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় অনেক দেশই ত্রাণ পাঠাচ্ছে না বলে খবর পাওয়া যাচ্ছে। অবস্থায় ইরান নিজের সাধ্য অনুযায়ী দেশটির ক্ষতিগ্রস্ত জনগণকে সহযোগিতা করার চেষ্টা করছে। ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়ায় যেসব দেশ ত্রাণ ও উদ্ধারকারী দল পাঠিয়েছে তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। একই সঙ্গে তিনি বলেছেন, বহু দেশ সিরিয়াকে সাহায্য না করার ব্যাপারে মার্কিন চাপের মুখে রয়েছে। লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বু হাবিবের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে গতকাল বৈঠকের সময় এই মন্তব্য করেন প্রেসিডেন্ট বাশার আসাদ। লেবাননের প্রতিনিধি দলটি জানায়, ভয়াবহ এই বিপদের দিনে সিরিয়ার সরকার এবং জনগণের সঙ্গে সংহতি ও সহানুভূতি প্রকাশের জন্য তারা দামেস্ক সফর করেছেন। প্রতিনিধি দলের সদস্যরা জানান, লেবাননের জনগণ এই দুর্দিনে সিরিয়ার সরকার ও জনগণকে নিজেদের অংশীদার বলে মনে করে। লেবাননের মন্ত্রী বু হাবিব বলেন, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আসা ত্রাণ দ্রুত সিরিয়ায় পৌঁছে দেওয়ার জন্য লেবানন তার সমুদ্র বন্দর এবং বিমানবন্দরগুলো উন্মুক্ত রেখেছে। সিরিয়ার এই দুর্দিনের সাহায্য করার জন্য লেবাননকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রেসিডেন্ট আসাদ। তিনি বলেন, এই ধরনের সহযোগিতা সিরিয়ার জনগণের জন্য খুবই কার্যকর হবে এবং তাদের নৈতিক মনোবল বাড়িয়ে তুলবে। এ সময় তিনি সিরিয়া ও লেবাননের মধ্যে সহযোগিতা জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ আওয়ামী লীগ স্বতন্ত্র রাজনৈতিক কর্মসূচি দিয়ে জনগণকে আকৃষ্ট করতে ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আজ প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে এ মন্তব্য করেন। ঢাকা থেকে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ সংবাদদাতা।
আওয়ামী লীগ স্বতন্ত্র রাজনৈতিক কর্মসূচি দিয়ে জনগণকে আকৃষ্ট করতে ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তিনি বলেন, দলটির জনসমর্থন কমতে শুরু করায় আর রাজনৈতিক দৈন্যতায় তারা এখন বিএনপির কর্মসূচিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ গ্রেপ্তারকৃত সব নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি এবং অবৈধ সংসদ বাতিল সহ 10 দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগের ভূমিকা দেখলে মনে হয় তারা আজকে বিরোধী দল হয়ে গেছে। বিএনপি কর্মসূচি দিচ্ছে, প্রতিবাদে তারাও পাল্টা শান্তি কর্মসূচি দিচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপির কর্মসূচিকে বাধাগ্রস্ত করা চলবে না। লাখো জনতা প্রমাণ করেছে, গুলি করে, হত্যা করে, গ্রেপ্তার করে মিথ্যা ও গায়েবী মামলা দিয়ে জনগণের গণজোয়ার বন্ধ করা যাবে না।
বাংলাদেশের আজকে যে অবৈধ দখলদার অনির্বাচিত সরকার ক্ষমতা দখল করে বসে আছে, তারা কিন্তু আবার পায়তারা করছে, বিভিন্ন শক্তিকে ব্যবহার করছে তারা আবার জনগণের ভোট কেড়ে নিয়ে ক্ষমতায় যাওয়ার পায়তারা তারা করছে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রথম থেকেই রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বিএনপির সঙ্গে প্রতিযোগিতা করতে চেয়েছে আওয়ামী লীগ, কিন্তু তারা বারবারই শত্রুপক্ষ মনে করে আসছে আওয়ামী লীগকে। আজ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি এক বছর ধরে প্রকাশ্যে মাঠে আসছে, বিশেষ করে গেল ডিসেম্বর থেকে তারা অনেক বড় বড় কথা বলেছেন। আওয়ামী লীগ মাঠে বিএনপির সন্ত্রাসের আশঙ্কায় শান্তি সমাবেশ করছে, যতক্ষণ বিএনপি আন্দোলন করবে ততক্ষণ আওয়ামী লীগও শান্তি সমাবেশ করবে। সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, বিএনপি বলছে এটা পাল্টাপাল্টি পদক্ষেপ, কিন্তু এটা পাল্টাপাল্টি কর্মসূচি নয়। বিভিন্ন মহলের সমালোচনা ও বিতর্কের মুখে বাংলাদেশে 2023 শিক্ষাবর্ষের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের অনুসন্ধানী পাঠ বই দুটির পাঠদান প্রত্যাহার করা হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB। বিজ্ঞপ্তিতে বলা হয়, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের অনুসন্ধানী পাঠ বই দুটি পাঠদান থেকে প্রত্যাহার করা হল। এ শ্রেণী দুটির জন্য প্রণীত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের অনুশীলনী পাঠ ও ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের কিছু অধ্যায়ের প্রয়োজনীয় সংশোধন করা হবে। সংশোধনীগুলো শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হবে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় MP বলেছেন, বিজেপি ভাওতা দিয়ে 2018 সালে ভোট নিয়েছে, তাদের এবার যোগ্য জবাব দেওয়ার সময় এসেছে। কলকাতা থেকে আরো জানাচ্ছেন আমাদের সংবাদদাতা।
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় MP বলেছেন, বিজেপি ভাওতা দিয়ে 2018 সালে ভোট নিয়েছে, তাদের এবার যোগ্য জবাব দেওয়ার সময় এসেছে। তিনি আজ শুক্রবার ত্রিপুরার কদমতলায় এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সরকারকে নিশানা করে বলেন, কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার অর্থাৎ যারা ডাবল ইঞ্জিন সরকারের ভাওতা দিয়ে আপনাদের মধ্যে মিথ্যার স্বপ্ন দেখিয়ে প্রতিশ্রুতি দিয়ে ভাওতাবাজি করে 2018 সালে ভোট নিয়েছিল, তাদের যোগ্য জবাব দেওয়ার সময় এসেছে। তিনি বলেন, এক একটা করে বছরে এক দশক করে ত্রিপুরার মানুষকে পিছিয়ে দিয়েছে, পাঁচ বছরে কমপক্ষে 50 বছর এই ত্রিপুরার মাটি পিছিয়ে গেছে বলে মন্তব্য করেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় MP। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরছি সংবাদে। ইউক্রেনের সরকারি কর্মকর্তারা ও গণমাধ্যম জানিয়েছে, দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে রাশিয়ার সামরিক বাহিনী নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর মধ্যে কয়েকটি হামলার ফলে দেশটির বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে, পাশাপাশি ট্রেন সার্ভিসেও বিঘ্ন সৃষ্টি হয়েছে। হামলা শুরু হয় সকাল এবং তখন থেকে সারা দেশে বিমান সতর্কীকরণ ব্যবস্থা সক্রিয় রয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে তারা 5টি কামিকাজে ড্রোন এবং সমুদ্র থেকে ছোড়া 5টি ক্যালিবার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ ভ্যালেরি জালুঝনি বলেছেন, কৃষ্ণ সাগর থেকে ছোড়া 2টি ক্যালিবার ক্ষেপণাস্ত্র রোমানিয়া ও মলদোভার আকাশসীমা লঙ্ঘন করেছে। মলদোভার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা তাদের আকাশসীমা দিয়ে ক্ষেপণাস্ত্র উড়ে যাওয়ার বিষয়টি শনাক্ত করেছে। মন্ত্রণালয় এর নিন্দা জানালেও তাৎক্ষণিকভাবে এই ঘটনার জন্য রাশিয়াকে দোষারোপ করেনি। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টসে এবং সৌদি আরবে 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। নর্থ স্ট্রিম গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের সঙ্গে আমেরিকা জড়িত, এরকম দাবি করেছেন মার্কিন বিখ্যাত সাংবাদিক সিমুর হার্স। তাঁর এ দাবির নেপথ্য যুক্তি নিয়ে বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
স্বনামখ্যাত মার্কিন সাংবাদিক সিমুর হার্স সম্প্রতি নর্থ স্ট্রিম 1 এবং নর্থ স্ট্রিম 2 গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ সম্পর্কে একটি নিবন্ধ লিখেছেন। ওই নিবন্ধে তিনি পাইপলাইনে বিস্ফোরণের জন্য মার্কিন নৌবাহিনীর ডুবুরিদের দায়ী করেছেন। হার্স লিখেছেন, গত জুনে বাল্টক্স 22 নামে পরিচালিত বৃহৎ নেটো মহড়ায় মার্কিন নৌবাহিনীর ডুবুরিরা অংশ নিয়েছিল। ওই মহড়া চলাকালে নৌবাহিনীর সদস্যরা রিমোট নিয়ন্ত্রিত বিস্ফোরক দ্রব্য স্থাপন করেছিল। মহড়ার 3 মাস পরে তারা নর্থ স্ট্রিমের 4টি পাইপলাইনের 3টি ধ্বংস করে দেয়। হার্সের বক্তব্য অনুযায়ী এই অভিযান চালানোর সিদ্ধান্ত স্বয়ং জো বাইডেন নিজেই নিয়েছিলেন, কিন্তু হোয়াইট হাউস এই সত্য প্রকাশ করতে অস্বীকার করছে। নর্থ স্ট্রিম 1 এবং নর্থ স্ট্রিম 2 গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ ঘটেছিল গত বছরের 26 সেপ্টেম্বরে। বাল্টিক সাগরের তলদেশ দিয়ে ইউরোপে রাশিয়ান গ্যাস রপ্তানির উদ্দেশ্যে ওই পাইপলাইন দুটি স্থাপন করা হয়েছিল। হার্সের গবেষণা অনুযায়ী আমেরিকা এই পাইপলাইনে হামলা চালানোর জন্য 2021 সাল থেকেই প্রায় 9 মাস ধরে চেষ্টা চালিয়ে আসছে। তিনি আরও জানান, রাশিয়ার নর্থ স্ট্রিম পাইপলাইনে মার্কিন হামলায় নরওয়েরও হস্তক্ষেপ রয়েছে। গ্যাস পাইপলাইনগুলোতে কীভাবে সর্বোত্তম উপায়ে নাশকতা চালানো যায় সে ব্যাপারে বাইডেন অন্তত 9 মাস ধরে গোপনে এবং প্রকাশ্যে আলোচনা করেছেন বলে জানান হার্স। এত দীর্ঘ সময় ধরে আলোচনার বিষয় এটা ছিল না যে অভিযানটি কীভাবে সম্পন্ন করা হবে, বরং আলোচনা গুরুত্ব পেয়েছিল এই হামলার জন্য কে বা কারা দায়ী সে সম্পর্কে তথ্য সূত্র গোপন করা যায় কীভাবে সে বিষয়ে চিন্তাভাবনা করা। হোয়াইট হাউস তাই হার্সের নিবন্ধকে পুরোপুরি ভুল এবং কল্পনাপ্রসূত গল্প বলে মনে করছে। পেন্টাগনের মুখপাত্র গ্যারন গার্নও দাবি করেছেন, নর্থ স্ট্রিম গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় আমেরিকার কোন রকম হাত নেই। তিনি রাশিয়া, ইউক্রেন এবং ইউরেশিয়া বিষয়ক মার্কিন উপপ্রতিরক্ষামন্ত্রী লোরা কুপারের বক্তব্যের প্রতিও ইঙ্গিত করেছেন। কুপার 2022 সালের 4 অক্টোবরে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ওই বিস্ফোরণের ঘটনায় আমেরিকা কোনোভাবেই জড়িত ছিল না। রাশিয়া এর আগেও নর্থ স্ট্রিম বিস্ফোরণের জন্য সরাসরি আমেরিকা দায়ী বলে দাবি করেছিল। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরভ এ সম্পর্কে বলেছিলেন, নর্থ স্ট্রিম বিস্ফোরণের সাথে আমেরিকা সরাসরি জড়িত ছিল। 2 ফেব্রুয়ারিতে তিনি বার্তা সংস্থা রিয়ানোভস্কিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই দাবি করেন। মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ভিক্টোরিয়া নোল্যান্ডের এক অভিব্যক্তি থেকেও তার প্রমাণ মেলে। গত 26 জানুয়ারি তিনি বলেছিলেন, ওয়াশিংটন সরকার একথা জেনে খুব খুশি যে নর্থ স্ট্রিম 2 গ্যাস পাইপলাইন কাজ করছে না।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। আসন্ন রমজানকে ঘিরে এবারও নতুন করে ফাঁদ পেতেছে বাংলাদেশের ব্যবসায়ী সিন্ডিকেট। এ প্রসঙ্গে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস এম নাজির হুসেন বলেছেন, পণ্য সংকটের নাম দেখিয়ে এক শ্রেণীর ব্যবসায়ী বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়াচ্ছে। এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
পৃথিবীর বিভিন্ন দেশে রমজান সহ বিভিন্ন উৎসব পার্বণ উপলক্ষে পণ্যমূল্য হ্রাস করেন ব্যবসায়ীরা, কিন্তু বাংলাদেশে ভিন্ন চিত্র। বরাবরের মতোই এবারও আসন্ন রমজানকে ঘিরে ব্যবসায়ী সিন্ডিকেট নতুন করে ফাঁদ পেতেছে। রমজান শুরুর প্রায় দেড় মাস আগ থেকেই নিত্য পণ্যের দাম নীরবে পরিকল্পিতভাবে বাড়ানো হচ্ছে। রমজানের পণ্যের দাম বেড়েছে এমন অভিযোগ যাতে না উঠে সেই কৌশলে কিছু অসাধু ব্যবসায়ী এখনই এ ধরনের কাজ করছেন বলে মনে করেন বাজার বিশ্লেষকরা। আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, শান্তিনগর বাজার সহ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, শীতের মৌসুমেও যে কোনো প্রকারের সবজি কিনতে অর্ধশত টাকা ব্যয় করতে হচ্ছে একজন ক্রেতাকে। মাছ কিনতে গেলে লাগছে নিম্নে 300 টাকা। আর কয়েক সপ্তাহের ব্যবধানে মুরগির দাম বেড়েছে কেজিতে এলাকা ভেদে 40-60 টাকা পর্যন্ত।
ব্রয়লার 210-220 টাকা, লেয়ারটা আসছে 280-290 টাকা, প্রায় 30-40 টাকা ব্যবধান।
আগে নিতাম 5 কেজি, অন্য 1 কেজি, এই কি।
আর মাংসের দোকানে তো এড়িয়ে চলছেন অনেক ক্রেতাই।
গরুর মাংস আপনার 700-720 টাকা যাচ্ছে, আর খাসি 1100 টাকা বিক্রি হচ্ছে, লাভের মুখ কম দেখা যায়, দেখা যায় না বলা চলে।
বাজারে ব্রয়লার মুরগি ও তার ডিমের দাম এখন আলোচনার তুঙ্গে। মুরগির ডিমের বাজারেও অস্থিরতা বিরাজমান, দিনের ব্যবধানে দাম বাড়ে। এখন ফার্মের মুরগির ডিমের ডজন 140 টাকা। মিরপুর 11 নম্বর বাজারে আসা আক্তার হালিম নামে এক ক্রেতা বলেন, বাজারে সব জিনিসপত্রের দাম প্রতিদিনই বাড়ছে, হিমশিম খেতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের।
প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে। পোলার চাল 120 টাকা আগে ছিল, সেটা এখন 150 টাকা যাচ্ছে, এই যে 30 টাকা বাড়লো, কি বেসিস।
এরপর নিত্যপণ্যের দাম আরও বাড়লে নিম্ন আয়ের মানুষের উপর বাড়তি চাপ পড়বে বলে মনে করছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। ক্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস এম নাজির হোসেন বলেন, পণ্য সংকটের নাম দেখিয়ে এক শ্রেণীর ব্যবসায়ী বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বৃদ্ধি করছে। এলসি সমস্যার সমাধান হয়ে গেছে উল্লেখ করে নাজির হোসেন বলেন, সাপ্লাই চেইনের সমস্যা এখন নিত্য পণ্যের দাম ঊর্ধ্বমুখী।
আমাদের পর্যবেক্ষণে দেখা যাচ্ছে পর্যাপ্ত আমদানি আছে, মজুদও যথেষ্ট, কিন্তু যারা আমদানিকারক তাদের আসলে মিসম্যানেজমেন্টের কারণে ওখানেই একটা মানে সংকট তৈরি হচ্ছে। প্রপারলি ডিস্ট্রিবিউশন না হওয়ার কারণে এই যে সাপ্লাই চেইনে একটা মানে সংকট তৈরি হচ্ছে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে রয়েছে ইরানের ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষে নিয়মিত পরিবেশনা আলোকোজ্জ্বল 10 প্রভাত।
আলোকোজ্জ্বল 10 প্রভাত। শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। 44 বছরে ইরানের গৌরবময় ইসলামী বিপ্লব শীর্ষক বিশেষ আলোচনার ধারাবাহিক আসরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
সাম্রাজ্যবাদী শিবির ও তাদের অনুচর সরকারগুলো যে ইরানের ইসলামী বিপ্লবের বদনাম করার জন্য শিয়া মুসলিম মাঝহাবের সঙ্গে সুন্নি মুসলিম মাঝহাবের মতপার্থক্যকে অপব্যবহারের চেষ্টা করছে তা আমরা গত পর্বের আলোচনায় জেনেছি। এ প্রসঙ্গে আমরা অধ্যাপক ডক্টর রাশিদ বেন আইসার তুলে ধরা অকাট্য নানা যুক্তি ও কয়েকটি দৃষ্টান্ত সম্পর্কেও জেনেছি। অধ্যাপক ডক্টর রাশিদ বেন আইসা একই প্রসঙ্গে আরও কয়েকটি দৃষ্টান্ত তুলে ধরেছেন। তিনি বলেছেন, আরব সরকারগুলো চায়নি যে খোমেনি সেই অগ্রণী ভূমিকা পালন করুক যা করা উচিত ছিল আরব রাজা বাদশাদের। তাদের কথা, খোমেনি তো আরব ও ফিলিস্তিনিদের প্রতিবেশী নন। বৃহত্তম আরব দেশ মিশরের উচিত ছিল ফিলিস্তিনিদের সহযোগিতা করা। 7 লাখ আরব সুন্নি ও প্রতিবেশী ফিলিস্তিনি শরণার্থীর জন্য কিছুই করেনি মিশর সরকার। তারা যদি সুন্নিদের প্রতি আন্তরিক হতো তাহলে অবশ্যই তাদের সাহায্য করত। তারা কি করেছে বসনিয়ার জন্য? বসনিয়ায় 3.5 লাখ মুসলমান নিহত হয়েছে আর তা ঘটেছে ইউরোপের মধ্যে ইউরোপীয়দের হাতে। অধ্যাপক ডক্টর রাশিদ বেন আইসা বলেন,
আমি বসনিয়ায় অনেকবার গিয়েছি। আমি ইজ্জত বেগোভিসের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম 3 বার। তিনি বলেছিলেন, ইরান না থাকলে বসনিয়ার অস্তিত্বই থাকত না। ইসলামী ইরানই বসনিয়ার 1,20,000 সেনাকে অর্থ ও প্রশিক্ষণ দিয়েছে। এসবই করেছে শিয়া খোমেনি ও শিয়া ইরান। কেন সুন্নিরা তাদের সাহায্য করেনি? মিয়ানমার তথা বার্মায় এখন কি ঘটছে? সৌদি সরকার এখন ইয়েমেনকে ধ্বংস করছে ও সেখানকার সন্ত্রাসী সহ সন্ত্রাসী নানা গোষ্ঠীকে অর্থ দিচ্ছে। অথচ সব আরব গোত্রের উৎসস্থল ইয়েমেন। সৌদি আরবের 2/3 জনগণই ইয়েমেনি। কিন্তু দেখুন, সৌদিরা কি করছে ইয়েমেনে? এটা কি রাসুলের সুন্নত? তাই এই প্রতারণার বিষয়টি সবাইকে বুঝতে হবে। জনগণ এখন এসব বিষয়ে ক্রমেই বেশি সচেতন হয়ে উঠছে। পাশ্চাত্যের সেবাদাস আরব রাজাবাদশারা ও ইসরায়েল সিরিয়াকে ভয় পাচ্ছে, কারণ সিরিয়া ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। আর এটাই হচ্ছে সিরিয়ার একমাত্র অপরাধ। ইসরায়েল গাদ্দাফির সঙ্গেও একই ধরনের কাজ করেছে। গাদ্দাফি ফ্রান্স ও ব্রিটেনকে $100,000,000,000 অর্থ দিয়েছেন নিজেকে রক্ষার জন্য। কিন্তু তিনি কেন ফিলিস্তিনিদের এত অর্থ দেননি?
কয়েক বছর আগে দেয়া সাক্ষাৎকারে অধ্যাপক ডক্টর রাশিদ বেন আইসা আরও বলেন, আমি ফিলিস্তিনি নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। তিনি জানান, ইরানে সফরের আগে তিনি কাতারে এসেছিলেন। তাকে বলা হলো ইরানে যাবেন না। হানিয়া বললেন, আমি ইরানে যাচ্ছি অর্থ ও ক্ষেপণাস্ত্র আনতে। আমাকে তাহলে অর্থ ও ক্ষেপণাস্ত্র দিন, আমি তাহলে ইরানে যাব না। আসলে সত্যকে ঢেকে রাখা সবসময় সম্ভব নয়। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই মোরতাদ সালমান রুশদির বিরুদ্ধে ঐতিহাসিক মৃত্যুদণ্ডের ফতোয়া দিয়েও মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার সহায়ক ভূমিকা রেখেছেন। সাম্রাজ্যবাদী পশ্চিমা শক্তিগুলো ও বিশেষ করে ফ্রান্স বাক স্বাধীনতার দোহাই দিয়ে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের অবমাননাকর পদক্ষেপ ন্যায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি বিশ্ববাসীর কাছে প্রশ্ন করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হোলোকাস্টের কথিত হত্যাযজ্ঞ ও জার্মান নাৎসিদের হাতে 60 লাখ ইহুদি নিধনের কল্পকাহিনী বা অতিরঞ্জনের বিষয়ে কেন পাশ্চাত্যে কথা বলা যায় না এবং এ বিষয়ের সত্যতা চ্যালেঞ্জ সংক্রান্ত গবেষণা বা তদন্ত কেন নিষিদ্ধ? এ কেমন দ্বিমুখী বাক স্বাধীনতা?
ইরানের ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহে সমাজতান্ত্রিক মতাদর্শ ও শিবিরের পতন ঘটার ভবিষ্যৎবাণী করেছিলেন এবং এই ভবিষ্যৎবাণীর 1 বছরের মধ্যেই তা বাস্তব হয়ে দেখা দেয়। তিনি মিখাইল গর্বাচেভের কাছে ইসলামের দাওয়াত দিয়ে এ ব্যাপারে তার গবেষক টিমকে পড়াশোনা করতে ইরানে আসার আমন্ত্রণ জানিয়ে মহানবীরই আরেকটি বড় সুন্নাত পালন করেন। ইরানের ইসলামী বিপ্লব কেবল মুসলমানদের জন্যই নয়, বঞ্চিত, শোষিত ও নির্যাতিত অমুসলিম জাতিগুলোর জন্য আশার আলো হয়ে দেখা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণবাদের শিকার কৃষ্ণাঙ্গ সম্প্রদায় ও আফ্রিকার জনগণের অনেকেই ইরানের ইসলামী বিপ্লবের আদর্শে প্রভাবিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইরানে ইসলামী বিপ্লবের সাফল্যে উজ্জীবিত হয়ে দেশে দেশে জুলুম বিরোধী সংগ্রাম, বিশেষ করে ফিলিস্তিনে, কাশ্মীরে, মিশর, আলজেরিয়া, তিউনিশিয়া, ইয়েমেন, লেবানন ও ইরাকে ইসলামী জাগরণ ও মুক্তি সংগ্রাম জোরদার হয়ে ওঠে। অন্যদিকে সাম্রাজ্যবাদী মার্কিন সরকারের বিরুদ্ধে ভূমিকার কারণে ইরানের সঙ্গে কিউবা, ভেনিজুয়েলা ও ল্যাটিন আমেরিকার অনেক দেশের সঙ্গে ইরানের সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে ওঠে।
সাম্প্রতিক বছরগুলোতে ইরাক ও সিরিয়ায় পশ্চিমাদের মদতপুষ্ট তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সন্ত্রাস দমনে প্রধান ও শীর্ষস্থানীয় ভূমিকা রেখে ইরানের ইসলামী নেতৃবৃন্দ এ অঞ্চলের জনগণের হৃদয়ে এবং বলতে গেলে সারা বিশ্বের শান্তিকামী ও ন্যায় বিচারকামী জনগণের হৃদয়ে অক্ষয় আসন করে নিয়েছেন। আর এই নেতৃবৃন্দের মধ্যে শহীদ কাসেম সোলাইমানি বিশ্বব্যাপী অনন্য বীরের মর্যাদা পেয়েছেন। একই কারণে ইসরায়েল বিরোধী লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন, হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস ও জিহাদের নেতৃবৃন্দ বিশ্বের শান্তিকামী ও ন্যায় বিচারকামী জনগণের চোখের মণি হয়ে আছেন। অনেকটা একই ধারায় অগ্রসর হয়ে ব্যাপক সাফল্য পাচ্ছে ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী PMU বা পপুলার মোবিলাইজেশন ইউনিট ও ইয়েমেনের আনসারুল্লাহ। উল্লেখ, বাগদাদ বিমানবন্দরের কাছে 3 বছর আগে কাসেম সোলাইমানের সঙ্গে শাহাদত বরণের সৌভাগ্য অর্জন করেন PMU এর শীর্ষস্থানীয় কমান্ডার আবু মাহাদি মুহান্দিস।
ইরানের ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহে ও বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিল উজমা খামেনেই সহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বলে আসছেন যে ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন সাম্রাজ্যের পতনও অবশ্যম্ভাবী। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায়ই অবাধ গুলিবর্ষর সহ নানা নৈরাজ্য ও তার আগে অধিকারবাদীদের প্রতিবাদের বিভিন্ন ঘটনায় এইসব শক্তির পতনের পদধ্বনি শোনা যাচ্ছে। তো শ্রোতা ভাই বোনেরা, আমাদের আজকের আলোচনা আপাতত এখানেই শেষ করছি, আরও কথা হবে আগামীতে। এতক্ষণ সঙ্গ দেওয়ার জন্যে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা। কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 10 ফেব্রুয়ারি শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, মতামত, বাতাসে উড়ছে দুর্নীতির দূষণ কণা, প্রথম আলো। ইত্তেফাকের খবর, তুরস্ক সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু 21,000 ছাড়ালো। পাবলিক বিশ্ববিদ্যালয়ে মেডিকেলে ভর্তি সুযোগ পাবে না, জিপিএ 5 পাওয়াদের অনেকেই মানব জমিন। কালের কণ্ঠের খবর, নাশকতার সুযোগ খুঁজছে জঙ্গিরা। যে কারণে বাইডেনকে সন্ত্রাসী বললেন রুশ স্পিকার, বাংলাদেশ প্রতিদিন। সাগর রুনি হত্যা, আমরাও চাই রহস্য উন্মোচিত হোক, স্বরাষ্ট্রমন্ত্রী। ডেইলি স্টার, মালয়েশিয়া রুটে বিমান টিকিট সিন্ডিকেটে ওয়ান ওয়ের দাম দেখাচ্ছে লাখ টাকার উপরে, নয়া দিগন্ত। কলকাতার শিরোনাম, তুরস্কের পর ভয়াবহ ভূমিকম্প হতে পারে আফগানিস্তান, ভারত ও পাকিস্তানে আশঙ্কা বিশেষজ্ঞের, সংবাদ প্রতিদিন। শেয়ার দরে ধস কেন, আদানিদের কাছে ব্যাখ্যা চাইবে এলআইসি, আনন্দবাজার পত্রিকা। শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। প্রথম আলো, ইত্তেফাক সহ প্রায় সব দৈনিকে প্রধান খবর হিসেবে উঠে এসেছে তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পের আপডেট খবর। সেখানে বলা হয়েছে মৃত্যু মিছিল থামছে না, তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা 21,000 ছাড়িয়েছে। শুধু তুরস্কের 10টি প্রদেশে আহত হয়েছেন 70,000-এর বেশি মানুষ, কিন্তু উদ্ধার কাজ চললেও বৃষ্টি, যোগাযোগ বিপর্যয় সহ নানা সমস্যার কারণে উপদ্রুত এলাকাগুলোর মানুষের বেঁচে থাকা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশঙ্কা করছে তাদের মধ্য থেকেও অনেকের মৃত্যু হতে পারে। আর তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান এই ভূমিকম্পকে শতাব্দীর বিপর্যয় বলে অভিহিত করেছেন। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়ে গেছে বললেন তথ্যমন্ত্রী। দৈনিক ইত্তেফাকের এ খবরে লেখা হয়েছে বাংলাদেশের তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, যাদের পরাধীনতা থেকে আমরা স্বাধীন হয়েছিলাম সেই পাকিস্তানকে অনেক আগেই বাংলাদেশ মানবিক, অর্থনৈতিক, সামাজিক সহ সব সূচকে অতিক্রম করেছে। মানব উন্নয়নের অনেক সূচকে ভারতকেও ছাড়িয়েছে, এমনকি করোনার সংগ্রামের মধ্যেও আন্তর্জাতিক অর্থ তহবিল IMF প্রকাশিত উপাত্ত অনুযায়ী বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়ে গেছে। প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও সাহিত্যিক আনিসুল হক তাঁর মতামত কলামে শিরোনাম করেছেন এমন, বাতাসে উড়ছে দুর্নীতির দূষণ কণা। এতে তিনি লিখেছেন, বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। জনপ্রিয় এ গান ঢাকাবাসী গাইতে পারেন এভাবে, বাতাসে বহিছে বিষ, নাকেতে লাগিল সীসা, মরণ ডাকিল পিছে, বসন্ত আসে কাছে। বায়ু দূষণে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ, সবচেয়ে ভয়াবহ অবস্থা তৈরি করে ঢাকা তার শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখছে। প্রথম আলো শিরোনাম করেছে, ঢাকার নিঃশ্বাস নিলেও বিপদ, বাংলাদেশের বাতাসে আসলে উঠছে দুর্নীতি অনিয়মের বিষকণা। কয়েক বছর ধরেই বাংলাদেশ বিদেশে টাকা পাচারের শীর্ষস্থান অধিকার করার গৌরব ধরে রেখেছে। ব্যাংক থেকে নাম না জানা ঠিকানাবিহীন কোম্পানি হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে এবং লাপাত্তা হয়ে যাচ্ছে। অন্যদিকে কানাডা, তুরস্ক, মালয়েশিয়া, আরব আমিরাত, ইংল্যান্ড, দেশে দেশে বাড়ি কেনায় বাংলাদেশিদের জয় জয়কার। দৈনিক নয়া দিগন্তের খবরে লেখা হয়েছে, ঢাকা মালয়েশিয়া রুটে বিমান টিকিটের দাম আকাশচুম্বী হচ্ছে। কি কারণে এই রুটের বিমান ভাড়া নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তা নিয়ে টেনশনে সময় পার করছেন জনশক্তি ব্যবসার সাথে সম্পৃক্তরা। অভিযোগ রয়েছে, অভিনব কৌশল অবলম্বন করে এবার বিমান টিকিট সিন্ডিকেটের সদস্যরা এয়ারলাইন্সের সাথে যোগসাজশ করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। মানব জমিনের ভর্তি সম্পর্কিত খবরে লেখা হয়েছে, 2022-এর
HSCO সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছে 10,11,987 জন। এদের মধ্যে জিপিএ 5 পেয়েছে 1,76,282 জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মুখোমুখি হতে হবে ভর্তি যুদ্ধে। পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তি লড়াইয়ে নামবে তারা। সব শিক্ষার্থীরই স্বপ্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তির, কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসন রয়েছে 57,099টি। অন্যদিকে সরকারি ও বেসরকারি মেডিকেলে আসন রয়েছে 10,839টি। এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। আনন্দবাজার পত্রিকার খবর, আদানি ইস্যুতে অবশেষে নড়ে চড়ে বসল রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা এলআইসি। কেন শেয়ারে ধস নামল, নেপথ্যের আসল কারণ কি, আদানিদের কাছে ব্যাখ্যা চাইবে বিমা সংস্থা। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন সংস্থার প্রধান এম আর কুমার। আদানিদের নিয়ে হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই শেয়ার বাজারে সংস্থার রক্তক্ষয় শুরু হয়েছে। গত 25 জানুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি অর্থাৎ স্রেপ 2 সপ্তাহে আদানিদের সংস্থাগুলির লগ্নিকারীরা প্রায় 9.5 লক্ষ কোটি টাকার শেয়ার সম্পদ হারিয়েছেন। এলআইসির কর্ণধার এম আর কুমার বলেন, এ ব্যাপারে শীঘ্রই আদানি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করা হবে, তারা বিষয়টির ব্যাখ্যা দিলে আমাদেরও বুঝতে সুবিধা হবে কি হচ্ছে সেখানে। সংবাদ প্রতিদিনের খবর, তুরস্ক সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা পৌঁছে গিয়েছে 21,000-এর উপরে, আহত প্রায় 70,000-এর মতো। চোখের নিমেষেই কার্যত সৃষ্টি হয়েছে মৃত্যু উপত্যকা। ভূমিকম্পের 3 দিন আগেই এই বিপর্যয়ের আঁচ পেয়েছিলেন ডাচ বিশেষজ্ঞ ফ্র্যাঙ্ক হুগার বিটস। তার আশঙ্কা ছিল শীঘ্রই তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প হতে পারে। এবারে সেই বিশেষজ্ঞরই দাবি, শীঘ্রই এমন কম্পন অনুভূত হতে পারে আফগানিস্তান, ভারত ও পাকিস্তানে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন।
আলাপন শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ, আশা করছি সবাই ভালো আছেন। আমরা আজ ইরানের ইসলামী বিপ্লবের 44তম বিজয় বার্ষিকী নিয়ে কথা বলবো, আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ইরান প্রবাসী বাংলাদেশী বিশিষ্ট চিন্তাবিদ, গবেষক ও রাজনৈতিক ভাষ্যকার মোহাম্মদ মনির হোসাইন খান। জনাব মোহাম্মদ মনির হোসাইন খান, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে অনেক ধন্যবাদ।
জনাব মোহাম্মদ মনির হোসাইন খান, ইরানের ইসলামী বিপ্লব ছিল 20 শতকের এক মহাবিস্ময়। যখন রুশ মার্কিন বলয় নিয়ে সারা বিশ্ব বুদ, তখন ইরানে এই বিপ্লব সংগঠিত হল। কি ছিল এর মূলমন্ত্র? ইসলামী বিপ্লব বিজয়ের 44তম বার্ষিকীর প্রেক্ষাপটে যদি আপনি এ সম্পর্কে আলোকপাত করেন।
ইসলামী বিপ্লবের মূল মন্ত্র যদি আমরা এক কথায় বলতে যাই, তাহলে এই স্লোগানটা যেটা বিপ্লবের সময় খুব শোনা যেত, সেটার মধ্যে নিহিত রয়েছে। ওই সময় জনপ্রিয় স্লোগান ছিল ইস্তেকলাল আজাদি জুমহুরিয়ে ইসলামী, স্বাধীনতা সার্বভৌমত্ব ইসলামী প্রজাতন্ত্র। এর মধ্যে এই স্লোগানের মধ্যে নিহিত রয়েছে ইসলামী বিপ্লবের মূল মন্ত্র এবং লক্ষ্য উদ্দেশ্য সমূহ। স্বাধীনতা কামিতা, সব ধরনের পরনির্ভরশীলতা দূরীকরণ, সাম্রাজ্যবাদী পরাশক্তি সমূহকে ভেদ ও ছাড় না দেওয়া এবং বিশ্বের মুসলিমদেরকে সহায়তা দান, এক অভিন্ন দ্বিতীয় মহান আল্লাহর প্রতি খাঁটি নির্ভেজাল পরিপূর্ণ ইমান ও ভরসা, দেশ সমাজ ও রাষ্ট্রের উপর পবিত্র ইসলাম ধর্মের কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং দেশে খাঁটি ধর্মীয় মূল্যবোধ ও আদর্শের প্রচার, প্রকৃত স্বাধীনতা আনয়ন, ন্যায়পরায়ণতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং যাবতীয় বৈষম্যের অবসান, বৈষয়িক উন্নতি এবং জনকল্যাণ সাধন, প্রকৃত মানব মর্যাদার পুনঃ প্রতিষ্ঠা এবং নিজেদের ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে জনগণের ভূমিকা অংশগ্রহণ, সমাজে মানব উন্নয়ন ও পূর্ণতার ক্ষেত্র প্রস্তুতকরণ এবং অপরাধ ও দুর্নীতির উৎস ও কারণ সমূহের মূলোৎপাটন, এগুলো ছিল হলো মূল লক্ষ্য উদ্দেশ্য। আজাদী জমহুরিয়ামী প্রজাতন্ত্র, স্বাধীনতা সার্বভৌমত্ব ইসলামী প্রজাতন্ত্রের মধ্যে এই সমস্ত মূল লক্ষ্য উদ্দেশ্য সমূহ নিহিত রয়েছে এই স্লোগানের মধ্যে।
জনাব মনির হোসেন খান, বিপ্লবের ক্ষেত্রে শীর্ষ নেতৃত্বের কোন দিকটি বিশেষভাবে আলাদা ছিল যা বিপ্লবকে অনিবার্য করে তুলতে বিশেষ ভূমিকা রেখেছিল?
বিপ্লবের শীর্ষ নেতৃত্বে স্বতন্ত্র যে দিকটি বিপ্লব বিজয়ে বিশেষ ভূমিকা রেখেছে তা ছিল মহান নেতা ইমাম খমেনির অগাধ জ্ঞান পাণ্ডিত্য, বিশ্বাস, বিচক্ষণতা, দূরদর্শিতা, নিষ্ঠা, গতিশীলতা, সাহস, অক্লান্ত, আপোষহীন, নিরলস সংগ্রাম এবং সময়োপযোগী সঠিক পদক্ষেপ গ্রহণ, এই সমস্ত মানে তার নেতৃত্বের এই সমস্ত দিকগুলো থাকার কারণে ইসলামী বিপ্লব বিজয়ী হয়েছে ইরানে এবং ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।
জি জনাব মনির হোসেন খান, বিপ্লবের নেতা ইমাম খমেনি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর অনেকেই আশঙ্কা করেছিলেন যে ইরান তার পথ হারিয়ে ফেলে কিনা, কিন্তু ইরান ও ইসলামী বিপ্লব পথ হারায়নি তা আজ প্রমাণিত। তো এত চড়াই উতরাই তারপরও কিভাবে সম্ভব হলো এটা?
এটা সম্ভব হয়েছে ইমাম খমেনির পরে তার যোগ্য উত্তরসূরি ইসলামী বিপ্লবের বর্তমান নেতা আয়াতুল্লাহ উজমা ইমাম খামেনেয়ীর সাহসী, বলিষ্ঠ, গতিশীল, বিচক্ষণ, দূরদর্শী, আপোষহীন সংগ্রামী নেতৃত্বের কারণে যে নেতৃত্ব ক্রান্তি লগ্নে ও যুগ সন্ধিক্ষণে সময়োপযোগী সঠিক পদক্ষেপ নিতে সক্ষম এবং শত্রুর প্রকৃত চেহারা, স্বরূপ ও ষড়যন্ত্র সম্পর্কে পূর্ণ ওয়াকিবহাল, আর এ কারণেই ইমাম খমেনির পরে ইসলামী বিপ্লব লক্ষ্য উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়নি এবং পথ হারায়নি।
মনির হোসেন খান, সবশেষে যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে আন্তর্জাতিক প্রেক্ষাপটে ইরানের ইসলামী বিপ্লব তার লক্ষ্য অর্জনে কতটা সফল হয়েছে বলে আপনি মনে করেন?
সুযোগ্য নেতা, সর্বোত্তম মতাদর্শ এবং নেতার প্রতি নিবেদিত আনুগত্যশীল অনুসারী জনতা, এই তিন মৌল বা উপাদানের সার্থক সমাবেশ ও সম্মিলনের ফলে ইরানে ইসলামী বিপ্লব বিজয়ী ও সফল হয়েছে এবং 44 বছর ধরে তা টিকে আছে, বিকশিত ও শক্তিশালী হচ্ছে। আর এই দীর্ঘ 44 বছর ধরে ইসলাম ও মুসলিম উম্মার দুশ্মন পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তিসমূহ, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, বিরামহীনভাবে ইরানের বিরুদ্ধে একটার পর একটা ষড়যন্ত্র করেই যাচ্ছে এবং শরণাতীতকালের ইতিহাসে সবচেয়ে কঠিন সার্বিক অমানবিক অবরোধ দিয়ে রেখেছে ইরানের বিরুদ্ধে। এত কিছুর পরেও ইসলামী বিপ্লবের পতন তো হয়নি, বরং ইসলামী বিপ্লবী ইরান পৃথিবীর বুকে সাম্রাজ্যবাদ বিরোধী এক নয়া ইসলামী বিপ্লবী অর্থনৈতিক, সামরিক, সাংস্কৃতিক ও বৈশ্বিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। ইসলামী বিপ্লবের আদর্শিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামরিক প্রভাব মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশ যেমন লাতিন আমেরিকান দেশ সমূহেও ছড়িয়ে পড়েছে ও বিস্তৃতিও হয়েছে। ইরান বিশেষ করে মধ্যপ্রাচ্যে লুটেরা সাম্রাজ্যবাদী পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক প্রতিভূ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম ও জেহাদের চেতনার উন্মেষ ঘটিয়েছে, যার ফলে ইসরায়েল ফিলিস্তিনি ও লেবাননি প্রতিরোধ আন্দোলনের কাছে যুদ্ধে বারবার পরাজিত ও ব্যর্থ হয়েছে। এমনকি মধ্যপ্রাচ্যের এই প্রতিরোধ আন্দোলনের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার তল্পি বাহকরা ইরাক, সিরিয়া, আফগানিস্তান ও ইয়েমেনে পরাজিত ও ব্যর্থ হয়েছে। ইসরায়েলের অবস্থা এতটাই শোচনীয় হয়েছে যে খোদ জায়োনিস্ট ইসরায়েলিরাই বলছে, উই ওন্ট উইন ইন গাজা, আমরা গাজায় জয়লাভ করতে পারবো না। এবং সাবেক মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জায়নবাদী ইহুদি ডক্টর হেনরি কিসিঞ্জার এবং বিভিন্ন মার্কিন গোয়েন্দা সংস্থা অদূর ভবিষ্যতে শক্তিধর ইরান এবং ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের হাতে ইসরায়েলের পতন ও বিলুপ্তির কথা পর্যন্ত ব্যক্ত করেছে। এত গেল আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ইরানের ইসলামী বিপ্লবের সাফল্যের কথা। ইরান আভ্যন্তরীণ পর্যায়ে ইসলামী বিপ্লবের বরকতে শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, কৃষি, চিকিৎসা ও সেবায় এত ব্যাপক সাফল্য ও উন্নতি করেছে যা সত্যি বিস্ময়কর। আর বিংশ ও একবিংশ শতকে প্রথমবারের মতো বিশ্বগ্রাসী সাম্রাজ্যবাদী পশ্চিমা বস্তুবাদী সভ্যতা ও সংস্কৃতির বরাবরে শক্তিশালী ইসলামী সভ্যতা ও সংস্কৃতির পুনঃপ্রতিষ্ঠা করছে ইরান। যদিও এখনো অনেক দীর্ঘ পথ পরিক্রমণ করতে হবে এবং এখনো বহু বড় বড় সমস্যা বিদ্যমান আছে, কিন্তু তাহলে এসব কি বিরাট বড় সাফল্য নয়? সমস্যা তো থাকবে এবং নতুন নতুন সমস্যাও তৈরি হবে, কিন্তু সেগুলো সমাধান করতে পারাটাই হচ্ছে সাফল্য। আর সমস্যা সমাধানের সামর্থ্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের রয়েছে।
জনাব মোহাম্মদ মনির হুসাইন খান ইরানের 44তম বিপ্লব বিজয় বার্ষিকী নিয়ে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকেও এবং শ্রোতৃমণ্ডলীকে ধন্যবাদ, এবং সেই সাথে বিপ্লব বার্ষিকীর শুভেচ্ছাও জানাচ্ছি সবাইকে।
আর শ্রোতা বন্ধুরা, আবারও কথা হবে আলাপনের আগামী সপ্তাহের আসরে, তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না। ততক্ষণ আপনারা ভালো, সুস্থ ও সুন্দর থাকুন।
আলাপন অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এখানে গুটিয়ে নিচ্ছি আমাদের সান্ধ্য অধিবেশন। খোদা হাফেজ।